এই 26 বছরে আমাদের উপরে এতে কলির বিশেষ কোনো প্রভাব পড়ে নাই, এই মহাপুরুষের কৃপা। মুকুন্দকে বসতে দাও। সুদীর্ঘ 26 বছর কলি বিশেষ কোন প্রভাব আমাদের উপরেতে লাগাইতে পারে না, সেই মহাপুরুষের পাদ পদ্মেতে আমরা শ্রদ্ধা পুষ্পাঞ্জলি অর্পিত করি। তিনি যিনি এই কুলিয়াদ্বীপ কোলদ্বীপের ভীষণ স্মার্টগণ, সহজিয়াগণ আর অন্যান্য সব যে প্রভুপাদের উপরেতে অত্যাচার ইত্যাদি করে, এখানে কোনো প্রচারের উপায় ছিল না। আর এই মহাপুরুষ তাদের বুকের উপরেতে কোলদেবকে স্থাপিত করে। কোলদেব কোলদ্বীপ এটাকে স্থাপন করেছেন পাক্কা পোক্তা ভাবে, সেই মহাপুরুষের পাদ পদ্মেতে আমরা প্রণত হয়ে পড়ছি। তিনি এই স্থানেতে এখানকার প্রভুপাদের সময়কার বাংলাদেশেতে সব প্রধান পণ্ডিত গোম্পেন্দু কি তর্ক বিদ্যানিধি না কি কি বেদান্ত শিক্ষার কি কি ছিলেন বিদ্যাবারিধি, তিনি প্রভুপাদের ঘোর বিরোধিতা করেছিলেন। গুরু মহারাজ এই বিগ্রহ প্রতিষ্ঠার সময় তাহাকেও ডেকেছিলেন। তখন এই নাট্য মন্দির এইদিকে হয় নাই, টেবিল চেয়ার দিয়ে জানো তার উপরে তাহাকে ডাকা হলো প্রধান অতিথি ভাবেতে। তিনি বললেন যে আমরা প্রভুপাদকে দিতে পারি নাই যে তিনি কি রকম মহাপুরুষ ছিলেন, আজকে আমরা ডিস্টার্ব করবেন না, মহাপুরুষকে আমি চিনতে পারি, আমরা কেউ চিনতে পারি নাই। তখন আমরা ঘোর বিরোধিতা তাহার করেছি, কিন্তু এখন আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি যে তিনি সত্যি সত্যি একজন মহাপুরুষ ছিলেন। তাহার জীবনকাল পর্যন্ত আমরা তার মহিমা বুঝতে পারি, এই জন্য তাহার বিরোধিতা আমরা করেছি। এখন দেখছি যে না, সত্যি সত্যি তিনি মহাপুরুষ। কেন বললেন তিনি, তাকে চিনাইল কে? যে তাকে চিনিয়েছে এরকম বিরোধী লোককে তাহার মহিমা, এই হচ্ছে গুরুদেবের সেবা। যেরকম মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য, প্রকাশানন্দ সরস্বতী, রায়রামানন্দ এইসব লোকগুলোকে ধরে নিয়ে চরণেতে অনত করে দিয়ে বিশ্বকে একবারেতে অল্প দিনেতে তিনি তার মহিমা প্রকাশ করেন। প্রভুপাদের পরে আমাদের উপর পাদ পদ্ম সেই রকম ভাবে এই গৌড় মণ্ডলে যত বড় বড় বিদ্বান নামধারী প্রভুপাদের পাদ পদ্মেতে মহিমাতে একটু স্পর্শ করিয়েছেন। তিনি এসে ভাষণ দিয়ে বললেন যে সরস্বতী দেবীর দেবের কৃপাতে আপনি তো এখানে পাকা প্রস্তাব কোলদ্বীপ স্থাপন করে দিলেন, যে প্রভুপাদও আপনাদের করতে পারেন নাই ওই সময়তে, সব লোক বিরোধিতা তাহার করেছিল, আর তাহারই কৃপাতে আপনি এখানেতে পাকা প্রস্তাব কোলদ্বীপকে স্থাপন করে দিয়ে আপনি তো পাকা করে দেন এটা কোলদ্বীপ। তার মহিমা কিরকম? এই আশুতোষ মুখার্জি ইত্যাদি আমাদের টোলের পণ্ডিত দিগ্বিজয় পণ্ডিত সব থার ধুরন্ধর, বাংলাতেও গোল্ডেন কি গোল্ড মেডেলিস্ট, আর কিরকম অদ্ভুত পণ্ডিত। আর গুরু মায় তাহাদেরকে সকলকে নিয়ে এসে, কখনো কখনো গুরু মারায়ণনাথ ঠাকুর পরে একবার এসে চট করে কিছু বলে দিয়ে পালিয়ে যেত আমাদের কথা শুনতে, কিন্তু গুরু মায়ের থাকা কালেতে মানে এসে বাঘ একবারেতে যেরকম হতে পৌঁছে লেজ দুলিয়ে হাত তার নিকটে থাকে এইরকম হচ্ছে মহাপুরুষ ছিলেন গুরুপাদ। তিনি এইখানেতে প্রকাশ্যে ভাবে তাহাদেরকে খণ্ডন বিচার করে দিয়ে এইখানে খুব জোর গলায় তিনি বসতেন। তার উপরে কিছু অত্যাচার হয়েছে কিন্তু প্রভুপাদের মতন হয় নাই, কিছু কিছু সামান্য করবার চেষ্টা তারা করেছিল। তো তিনি পাকা পোক্তা ভাবেতেই এখানে কলদ্বীপ স্থাপন তিনি করেন। সেই মহাপুরুষের পাদপদ্মেতে আমরা প্রথমেই প্রণত হয়ে পুষ্পাঞ্জলি জ্ঞাপন, তারই কৃপাতে আমরা এখনো গৌড়ীয় বেদান্ত সমিতির সব লোক স্ত্রী পুরুষ যুবা যুবতী সন্ন্যাসী ইত্যাদি সব আমরা একত্রিত তাহারই কৃপাতে। আজকাল দেখব যে এখানে সেখানে ছন্দ ছাড়া মতভেদ একটু হয় পরস্পর, কিন্তু এখন পর্যন্ত আমরা এই মহাপুরুষের কৃপাতে আমরা বেঁচে আছি। এই জন্য এখানে কোনো কথা বলতে গেলে এই মহাপুরুষের ছাড়া কোনো হরি কথা হতে পারে না, তার কথা বলতে গেলেই প্রভুপাদের কথা আছে, প্রভুপাদের কথা বলতে গেলে ভক্তিবিনোদ ঠাকুরের কথা আছে। এরা সব মনে ভক্তিবিনোদ ঠাকুরের মনোভক্ত, এসব তারা প্রচার করেছে। আমরা আজকে তার পাঁচ পদিনতে প্রণত হয়ে কিছু নদীপ ধামের মহিমা সংক্ষেপেতে, যার রূপ গোস্বামী প্রবোধানন্দ সরস্বতী কিছু বর্ণন করেছেন, তো তার মধ্যে থেকে কিছু আমরা শাস্ত্র থেকে কিছু বর্ণন করব, শ্রবণ করব। তার সঙ্গে সঙ্গে আমরা অনর্থগ্রস্ত জীব সকলেই কিছু হরিভজন করবার জন্য এসেছি। পূর্ব জন্মে কিছু সুকৃতি আছে, সংস্কারও আছে, অতএব আমরা কিরকমভাবে হরিভজনতে প্রবেশ করতে পারব, কিরকম এই সব মহাপুরুষের দিব্য বাণী অবলম্বন করে আমরা হরিভজনের মধ্যে প্রবেশ করতে পারব, এইসবগুলিও আমরা বিচার করব। যেখানে আমরা বসে আছি এই স্থান সাধারণ নয়, ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থ ইত্যাদি দেখলে, ভক্তি রত্নাকর গ্রন্থ দেখলে যদি গভীরভাবে সবগুলি আমরা অনুশীলন করি তাহলে বুঝতে পারব যে কি রকমের স্থান এই। নটি দ্বীপ, নটি দ্বীপ আর নটি ভক্তি নবধার, এরকম মনে থাকবে না এইসব, কিন্তু সিরিয়াল ভাবে যদি আমরা চলি না তো সহজে হয়ে যাবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস চক্ষাত্মনিবেদনম, এই নটি ভক্তি। এখন মাঝখানে রেখে দাও অন্তর্দ্বীপকে, তাহলে আরম্ভ কোথা থেকে হবে? শ্রীমন্ত দ্বীপ থেকে, ওইখান থেকে চলো। শ্রীমন্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্য দ্বীপ, কৌল দ্বীপ, ঋতু দ্বীপ, জন্নু দ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, আবার চলে আসো অন্তর্দ্বীপ মায়া। এটা হচ্ছে ক্রম, ওইখান থেকে চললো আর শেষে এসে মায়াপুরেতে ঢুকে গেল। তাহলে প্রথম হচ্ছে শ্রবণম, শ্রবণম কথা হলো শ্রীমন্ত দ্বীপ, তারপরে কীর্তনম ওইখান থেকে গোদ্রুম চলে আসলো, তারপরে মধ্যদ্বীপ কি হলো শ্রবণম কীর্তন বিষ্ণু স্মরণম স্মরণ, তারপরে পাদ সেবনম, ওইখান থেকে দেখো তো পার হলাম, তো হয়ে আসলো কলদ্বীপ পাদ সেবন, তারপরে ঋতুদ্বীপ পাদ সেবনম অর্চনম, অর্চন হলো জন্মদ্বীপ, তারপরে অর্চনম বন্দনম জন্মদ্বীপ হলো বন্দন, তারপরে মদ্রুম দ্বীপ, তাহলে দাশম, দাশম হলো ওই, আর তারপরে রুদ্রদ্বীপ গেলাম তাহলে সপ্ত হলো, আর শেষে আত্মনিবেদনম। এইরকম হতে ভক্তিবিনোদ ঠাকুর এইসব দেখি, তার মধ্যে আমরা অন্তর্দ্বীপকে দেখি। অন্তর্দ্বীপ হচ্ছে গোকুল, আর তার মধ্যে পেটেতে ঢুকিয়ে নিয়েছেন মথুরাকে। এই দু জায়গা তো তাহার আবির্ভাব, এই জন্য এই দুটাকে ঢুকিয়ে নিয়েছেন, কিন্তু হচ্ছে না আসলে তো গোকুল। গোকুল হচ্ছে কর্ণিকার যে ভিতরে, বৃন্দাবনের বনগুলি কি হচ্ছে, কমলের যেরকম হতে কর্ণিকার হলো ওর পাপড়ি হচ্ছে এই বন। অন্তর্দ্বীপ হচ্ছে এই গোকুল, আর তারপরে ওই মথুরা তার মধ্যে ইনক্লুড, আর তার মধ্যে অযোধ্যা ইত্যাদি ভগবত ধাম যতগুলি আবির্ভূত হয়েছে সবগুলিকে ইনক্লুড করে নেব ওই ভিতরে। এটি হচ্ছে গোকুল, আর পাশেই তো নন্দগাঁও। নন্দগাঁও জানো কি, ওই গোদ্রুম দ্বীপ, ঘোষপল্লী, এটি হচ্ছে নন্দগাঁও ইত্যাদি। আর এখানেটা কি, এটা তো প্রথমে হচ্ছে গোবর্ধন, কুলিয়ার দিক মানে গোবর্ধন। গোবর্ধনের মধ্যে একদিকে হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আর একদিকে হচ্ছে পুছরি, পুছরির মধ্যে নবলকুণ্ড আর অপ্সরাকুণ্ড, পাশেই সুরভিকুণ্ডে, এটি হচ্ছে পুছরি। এখন পুছরি কোন দিকে আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোন দিকে, ওখানে আছে উত্তর দিকেতে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আর দক্ষিণেতে পুছরি, আর এখানে কিন্তু একটু বিপর্যয় ভাবেতে এখানে দক্ষিণেতে হয়ে গেল রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আছে না, আর এদিকে কি হলো উত্তরেতে পুছরি চলে গেল। পুছরি মানে ওদিকে উঁচু, এই জন্য টিলা হচ্ছে ওদিকে উঁচু, কোন দিকে এই প্রৌঢ়াতলা ইত্যাদি ওই দিকে, আর পাশেই তে ভান্ডির বন, ভান্ডির মানে মদ্রুম, আর ওর পাশে তে বহুলা বন এই দক্ষিণ দিকে। বহুলা বন মানে ভান্ডির বন কি, কৃষ্ণের লীলাকে উজ্জ্বলিত ভাবে প্রকাশিত করে যে ভান্ডির, ভাম মানে কি প্রকাশ, কি প্রকাশ করে কৃষ্ণকে, কৃষ্ণ পরিকর্দনকে, কৃষ্ণ লীলাকে সম্পূর্ণ রূপে প্রকাশ করে, এই জন্য ভান্ডি। ওখানে গেলে ভক্তি প্রকাশ করে দিবে, আর বহুলা বহুলা লীলা,
বহু লীলা
কৃষ্ণের যে অন্তরঙ্গ বহু প্রকারের যে লীলা আছে এটি প্রকাশিত হয়েছে বহুলা বন, এই ভান্ডির বনে থেকে মানে কি মদ্রুম দ্বীপ থেকে এই পাশে, মদ্রুম দ্বীপ আর রুদ্রদ্বীপের মাঝখানে। এখানে কি গোবর্ধনের মাঝখানে, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কি মানসী গঙ্গা, যেখানে থাকবে সেখানে কি হয় ওই পাশেই তো দান লীলা, দান ঘাটি, এই হচ্ছে রাসলীলা স্থলী। এইখানেতে বংশীবট, সেবাকুঞ্জ, নিদুবন এই সব স্থলী এইখানেতে বিরাজ করছে। তাহলে কিরকম ভক্তিবিনোদ ঠাকুর এইরকম বর্ণন করেছে, কিরকম বর্ণন করেছেন, এই পাশেই তো যমুনা বইছে, যমুনা কিনারেতে কি হবে ওই বংশীবট আছে না, আর পাশেতে সেবাকুঞ্জ ইত্যাদি। এই স্থান হচ্ছে ডানঘাটি থেকে আরম্ভ করে রাসলীলা স্থলী, বংশীবট, তারপরে সেবাকুঞ্জ, আর একটা কি নিদুমান, কৃষ্ণ লীলার একেবারে সর্বোচ্চম স্থানগুলি এখানে। পঞ্চমেনী পাশেই এই যমুনা কিনারে পঞ্চমেনী মধ্যে গঙ্গা ভাগীরথী, তার ভিতরেতে আছেন ভগবতী গঙ্গা, মন্দাকিনী অলকানন্দকে নিয়ে গঙ্গা ওই পশ্চিম বাহিনী, আর এদিকে মানসী গঙ্গা, আর যমুনা আর ভগবতী গঙ্গা, তিনটি এদিকে, আর সরস্বতী আছেন। যেখানে মানসী গঙ্গা আর গঙ্গা মধ্যে কোনটি শ্রেষ্ঠ? মানসী গঙ্গা আর গঙ্গা তার মধ্যে কে শ্রেষ্ঠ? বলছে শ্রেষ্ঠ বলা চলে না, তুলসী পাতা সবই বরাবর, এটা ঠিক, তবে কোন তুলসী পাতা একেবারে সর্বাঙ্গ সুন্দর, আর তার মধ্যে একটু পোকা টোকা খেয়েছে। ওই রকম ভাবেতে গঙ্গা সবই ঠিকই আছে, কিন্তু যে গঙ্গা হরদ্বার থেকে বেরিয়েছেন মায়াপুর আশপাশ পরপর, মানসিক গঙ্গাতে কৃষ্ণের কত রকমের বিবিধ লীলা, ওই দান লীলা থেকে আরম্ভ করে কৃষ্ণের যাবতীয় সমস্ত লীলা। এই পাশে যমুনা আর মানসিক গঙ্গা, তার তটেতে এই স্থান। এই জন্য এখানে তো বললেন যে পাদসেবনম, এই স্থানটা কি পাদসেবনম? তো পাদসেবনম মানে কি বলছে যে বিষ্ণু পাদসেবনম না, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, পাদসেবনম বিষ্ণু অর্চনম, বিষ্ণু বন্দনম বিষ্ণু সবগুলি সক্ষম দাস্যম, আর বিষ্ণু প্রতি আত্মনিবেদন। এটি হচ্ছে আমাদের নবদা বৈদিক ভক্তি, কিন্তু রাগানুগার মধ্যে এর একটা বৈশিষ্ট্য হয়ে যায়। কি বৈশিষ্ট্য হয়ে যায়? শ্রবণম মানে কি? বৈদিভক্তি তত্ত্ব বিষ্ণু শ্রবণম, তার নাম, তার কৃপা, তার লীলা ইত্যাদি স্মরণ। ওই রকম হচ্ছে শ্রবণম কীর্তনম স্মরণম এইসব বলি আছে, কিন্তু শ্রবণের মধ্যে দুটি শ্রবণ বিশেষ। যেরকম হোক কৃষ্ণকে স্মরণ করবে জনঞ্চাচ্ছা, কৃষ্ণের যে জন আছে তাহাদেরকে বেশি স্মরণ করবে। এই জন্য এখানে বিষ্ণু স্মরণ অপেক্ষা বিষ্ণুর যে জন আছে, তদীয়গণ যারা আছে তাদের স্মরণ বেশি হবে। কেন? কেন আমরা কৃষ্ণের ভাব নিয়ে ভজন করব না তাহাদের আশ্রিত আছে তাহাদের ভাব নিয়ে ভজন করব? কৃষ্ণের ভাব নিয়ে তো ভজন করা যায় না, এই জন্য আশ্রিত যারা আছে তাদের আনুগত্য থেকে আমরা ভজন। এই আনুগত্য যারা করছে কি সেবা করছে, সেবার মধ্যে সব থেকে বড় সেবক কে? কৃষ্ণের সব থেকে কে প্রিয়া? বিষ্ণুর অত্যন্ত কে? দুইজন, তার দুজনের মধ্যে সএব সাকে নামটা দেন নাই, কিন্তু পরোক্ষ রূপেতে তাকে বুঝিয়ে দিতে হবে যে কে সা। যেরকম শ্রীমদ ভাগবতে প্রতি শ্লোকেতে কেচিত কাচিত কোপি এইসব যে বলা হয়েছে কার জন্য বলা হয়েছে? বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। ওই এইখানে তো বুঝে নিতে হবে। এই জন্য ভাগবত সেরকম ব্যক্ত করেছেন, কিন্তু মূঢ় যাতে না বুঝে এইরকম করে রেখেছেন। আর রসিকগণের খুব আনন্দ হবে। এই জন্য স্মরণ শ্রবণ যে আছে কি কীর্তন স্মরণ বন্ধন ইত্যাদি যা কিছু কার করবে বেশি? কৃষ্ণের তো করবে, কিন্তু কৃষ্ণের থেকেও বেশি কৃষ্ণের যে বন্দনীয় তাহার করবে। এই জন্য মহামন্ত্র মধ্যেও হরে কৃষ্ণ থেকে আরম্ভ, যে হরে কৃষ্ণ থেকে আরম্ভ হয় না আমাদের গোস্বামীগণের বিচারে, আর যারা এইসবগুলি বুঝে না তার পক্ষে ওই হরি থেকে হয়েছে, কিন্তু হরা থেকে আরম্ভ হচ্ছে, হরে হরা কৃষ্ণ। এই জন্য এখানে মহাপ্রভু বিচারধারাতে আশ্রয়গণের প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ এদেরই বিচার চিন্তা আচার ভাব ভাবনা নিয়ে আমরা ভজনেতে প্রবেশ করব। কৃষ্ণকে স্মরণ করবে কিভাবে? রঘুনাথ দাস গোস্বামী বলে মদিশানা সত্যে ব্রজবিপিন চন্দ্র বৃন্দাবনেশ্বরী। কৃষ্ণকে বলবে যে আমাদের প্রাণনাথী, আমাদের যে আরাধ্যা দেবী শ্রীমতী রাধিকা তাহার তিনি প্রাণনাথ, তোমার কে? আমার তো আরাধ্যা দেবী হচ্ছেন। এই জন্য যত আশ্রয় আছে নিচে থেকে উপর এই আশ্রয়গণের ভাব নিয়ে আমরা ভজনেতে প্রবেশ করতে পারব। আর যদি কেবলমাত্র কৃষ্ণের হয় তাহলে বিশেষ উন্নত আমরা হতে পারব। সাধকগণের মধ্যেও তাই, সিদ্ধগণের মধ্যেও তাই, পরিকরগণের মধ্যে তিন রকমের তো কৃষ্ণের সেবা বিধান করে। তাহার যারা সাধকজি, তারপরে সিদ্ধ হয়ে গেছে যারা, আর তাহার মধ্যে পরিকর। এখন গুরুপাদ পদ্ম আমাদের এখানে সাধক রূপেতে, যদিও তিনি সিদ্ধ তথাপি সাধক রূপেতে তিনি এখানে জগতে প্রগতি, বৈষ্ণবন সাধক। তারপরে সিদ্ধের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী, রূপ গোস্বামী ইত্যাদি সাধক আর সিদ্ধ দুইটাই, পরিকর বোধে তো তারা আছেন। এখানেতে আমি যে পার্শ্বন বলতে চাই, পার্শ্বন মানে কি? সাধারণ সাধকের হচ্ছে বিষ্ণু পাদ সেবন। বিষ্ণু মানে কৃষ্ণ হলেন অথবা মহাপ্রভু হলেন অথবা নিত্যানন্দ প্রভু, এদের পাদ পদ্মের সেবন। আর বিশেষ রূপেতে বিচার করতে গেলে যদি এইটি স্থান হয় নিধুবন অথবা সেবা কুঞ্জ অথবা রাসস্থলী, তাহলে পাদ সেবন কার হবে? কৃষ্ণই যাহার পাদ সেবন করছেন। সেবা কুঞ্জ মানে কি? সব বিশ্বেতে সর্বত্র কৃষ্ণের সেবা হয়, এইটি হচ্ছে বিধি। কিন্তু বিধি তিধি সমস্ত উল্লঙ্ঘন ফেলে দিয়ে উল্টে দিয়ে সেবা কুঞ্জেতে তিনি কি করছেন? স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম হেহি পদ পল্লম। কৃষ্ণ স্বয়ং বলছেন। এই জন্য এই স্থানটা কি গুরু মহারাজ গুরুপাদ পদ্ম কিরকম সুন্দর বিচার করে দিয়ে এখানে সব করেছেন। নদীপ ধাম সবটাই শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম, কিন্তু তার মধ্যে উজ্জ্বল নক্ষত্র যেরকম হয় বৃন্দাবনেতে গোকুল কৃষ্ণের জন্মস্থলী, কিন্তু পাশে সে রাসস্থলী, রাসস্থলীর মধ্যে গোবর্ধন, আর গোবর্ধনের মধ্যে এই জন্য এই স্থানের মহিমা অপার। যে মহাপুরুষের কৃপাতে আমরা এই স্থানেতে এসেছি, উপস্থিত হয়েছি, প্রথমে তাহার পাদ পদ্মেতে আমরা প্রণত হয়ে কোটি কোটি বার পুষ্পাঞ্জলি প্রদান করি, তাহলে এখানকার ধামের মহিমা কিছু আমরা বুঝতে পারি। আসি আমরা এখানে, যদি এখানকার মহিমা আমরা না বুঝি, গুরুপাদ পদ্মের মহিমা না বুঝি, ধামের মহিমা না বুঝি, মহাপ্রভু তাহার পরিকল্পনের মহিমা না বুঝি, তাহলে ঠিক ভাবতে শ্রদ্ধা আমাদের হবে না। এই জন্য রূপ গোস্বামী দু একটি শ্লোক কি প্রবোধানন্দ সরস্বতী দু একটি শ্লোক বলে আমি আরম্ভ করি আজ। তারপর তো বড় বড় সব মহারাজরা সব আছেন, সন্ধ্যার সময় থেকে কালকে পরশক্তিতে আরম্ভ হবে। তবে আর একটি নিবেদন করে রাখি যে আজকে বিকালবেলা অথবা কালকে সকালবেলা কীরকমভাবে পরিক্রমার আমরা ব্যবস্থা করতে পারবো, সব ব্রহ্মচারী সন্ন্যাসী সব উপস্থিত হয়ে যেরকমভাবে গত বছরেতে আমরা করেছিলাম সেই রকমভাবে নিজের নিজের সমস্ত লোক দায়িত্ব নিয়ে
একটা টাইম বলে দেন।
আজকে তো বোধ হয় সবকি আসতে পারবে, আজকে অনেকেই নদীপ ধামের মাহাত্ম্য বর্ণন করেন। সপ্তাহ সম্ভব নয়, দুই একটি আমি মাত্র অনুশীলন আমরা করব। যস্মৈ পরব্রহ্ম বদন্তি কেচিত কেচিত গোলোক ইতিরায়ন্তি বদন্তি বৃন্দাবনমেব তস্য তং নবদীপম অহম স্মরামি। যস্মৈ পরব্রহ্ম বদন্তি কেচিত কেচিত পরব্রহ্ম বদন্তি যস্মৈ, কেচিত মানে কোনো কোনো লোক তাকে পরব্রহ্ম বলে। কে পরব্রহ্ম বলে? এই প্রবোধানন্দ সরস্বতী এই শ্লোকেতে তিনি বলছেন, শ্রুতি ছান্দোজ্ঞাচ্ছা বদতি পরমম ব্রহ্মপূর্বকম। ছান্দোজ্ঞ উপনিষদ মানে বেদ তাকে ব্রহ্মপূরক মানে, ব্রহ্মপূরক মানে ব্রহ্মধাম তাকে বলে পরব্রহ্মধাম। যেখানেতে নন্দ বাবাকে কৃষ্ণ দেখিয়েছিলেন ওইটি হচ্ছে এই নবদ্বীপ ধাম। আর কেচিত গোলোক ইতিরয়ন্তি, আর স্মৃতিগণ যাহাকে কেউ তাহাকে বলে গোলোক। তাই স্মৃতি যাহাকে বিষ্ণু সদন অর্থাৎ বৈকুণ্ঠ, আর বদত কিল বিষ্ণু সদনম শ্বেত দীপম অন্যংচ, অন্য লোক তাহাকে শ্বেত দীপ বলে। আর বিরল রসিকো এং ব্রজবনম, কোন কোন বিরল রসিক ও তত্ত্ব থেকে পরমতত্ত্ব যারা জ্ঞাতা রসিক তারা তাকে কি বলবে? বৃন্দাবনমেব, তাকে বৃন্দাবন বলবে। সাধারণ বেদ বলবে না, শ্রুতিও বলতে পারে না, আরো সাধারণ লোকও বলতে পারবে না। বিরল রসিক যার মহাপ্রভুর অনুগত জন ওই জগতে পরিকর, এই জগতে তারাই তাহাকে বৃন্দাবন বলবে। এই জন্য বৃন্দাবন এই হচ্ছে নদী। এই জন্য ওখানে যেরকম হতেন বারোটি বন আছে, উপবন ইত্যাদি আছে, এখানেও সেই রকম হতে বারোটি বনই এই নটি দ্বীপেতে অন্তর্ভুক্ত। যেরকম হয় একটি কৃষ্ণ আর দশ রকমের লোক কৃষ্ণকে দেখেছে, দ্বাদশ রকম দশ রকমের লোক একই কৃষ্ণকে দ্বাদশ রূপেতে দেখেছে। ওই রকম হতে এই নটা বনের ভিতরেতে এই দ্বাদশটি বন এখানেতে একটু বিপর্যয় ভাবতে সাধারণ এদিকে ওদিকে করে, কিন্তু সব এইটে আছে। এই হচ্ছে সিদ্ধভূমি হলেও কিন্তু তাকে সাধন ভূমি বলা হয়। সিদ্ধভূমি এখানেতে সাধন হবে, আর যখনই সাধন করে সিদ্ধি পাবে দেখবে যে এইটা বৃন্দাবন, মানে হচ্ছে নদীপ মতন মহাপ্রভুর। এই জন্য ভজন করবে, করবে কি সে দাস রসেতে, আর দাস রসেতে ভজন করে করে যখন ওইটা পরিপক্ক হবে সিদ্ধ হবে তখন বারকোনা ঘাটেতে স্নান করবে, নদী ফের বার কোনা ঘাট, আর ডুব দিয়া চারে পারে উঠবে কোথায়? বৃন্দাবনেতে যুগল ঘাট, এতে যুগল ঘাট, ওখানে আছে কেটি ঘাটের পাশে যুগল ঘাট আছে জানো তোমরা, ওখানে যুগল ঘাট। হ্যাঁ, এমন এইটাই ক্ষেত্র। মহাপ্রভু যত তাহার এই বাল্যকালেতে অগণ্ড বয়সেতে ওই স্নান করবার সময় যত লীলা বৈচিত্র ইত্যাদি করেছেন ওই বারগুনা ঘাটেতে, ওইখানে বসে যেতেন, বলতে যে স্যার তোমরা আমার পূজা করো, আর যদি পূজা না করো আমার অর্চন না করো তাহলে তোমার ক্ষতি হবে কালো আর গুঁড়ো সাক্ষাৎ, আর যদি আমার পূজা করো তাহলে তোমার ক্ষতি ভালো হবে। ওইখানেতেই বিষ্ণু প্রিয়া সঙ্গে লক্ষ্মী প্রিয়া দেবীর সঙ্গে প্রথমে তার মিলন হয়, লক্ষ্মী প্রিয়া সঙ্গে ওইখানে মিলন হয়। ওই পাশেই সে জগাই মাধাই ঘাট, কিন্তু ওইখানে শ্রেষ্ঠ বলা হবে ইতি, ওইখানে যদি ডুব দিয়া হয় একেবারে যুগল ঘাট বৃন্দাবনেতে, ওইখানে রাধা শ্যামের দর্শন হবে। গৌর মণ্ডল ভূমি এবার জানে চিন্তাময় তার হয় ব্রজভূমি বাস, ব্রজভূমি বাস, আর এটা না গৌরপ্রেম রসার নবে, যে তারঙ্গে যেবা ডুবে সেই রাধা মাধব অন্তর। এই হচ্ছে মহাপ্রভু ধামের বৈশিষ্ট্য এবং তাহার লীলার বৈশিষ্ট্য। এখানে অনর্থগ্রস্ত ব্যক্তিও ভজন সাধন করে, সাধন ভজন একান্তিক ভাবে যদি করে তাহলে মহাপ্রভু অনুগ্রহ করে দিয়ে তাহারই এই যুগল সেবাতে তাহাকে প্রতিষ্ঠিত করে দিতে পারে। গৌর নাম গৌর নিত্য আনন্দ নাহি এ সব বিচার, এখানে অনর্থের নাম নিও না, কোন প্রয়োজন নাই। বলছেন রূপ গোস্বামী, রূপ গোস্বামী না প্রবোধানন্দ সরস্বতী, সর্বসাধনহীনোপি খুব সহজ, সর্বসাধনহীনোপি নবদ্বীপে নবদ্বীপৈক সংশ্রয়া যহ কোপি প্রাপ্নুয়াদেব রাধা প্রিয় রসোত্তমম। সর্বসাধনহীনোপি মানে কি হয়, তাহলে সাধন ভজন নাই তাহলে অনর্থ আছে, হয় অপরাধ আসতে পারে, সব সাধন দিন তো দেখো আমাদের আশা সঞ্চার এই বাণী করবে, এর উপরে পাক্কা বিশ্বাস করব না, যদি বিশ্বাস না হয় এই কথাদের উপরে তাহলে নামাপরাধী ধামাপরাধী, তাহলে তাহাদের কিছুই হবে। আর যাদের এই বাণীর উপরে বিশ্বাস এই হচ্ছে শ্রদ্ধা, এই জন্য বলছেন সর্বসাধনহীনোপি, সব সাধনহীন তাহলে অনর্থগ্রস্ত জীব, সকলই তো অনর্থগ্রস্ত আছে, সাধন ভজন নাই, সাধন ভজন নাই। রক্তিমনো ঠাকুর বলছেন ওই গোপীনাথ মম নিবেদন শুন, তার মধ্যে একটা কি বলছেন নাই, কোন সাধন ভজন আমি আমার নাই, দুর্জন কি কামি সব আমার মধ্যে এই সবগুলি আছে, হিমপি নবদ্বীপৈক সংসার, একমাত্র নবদ্বীপের সঙ্গে যাহাদের সংসদ আছে, কিরকম সংসদ হয়, নদীপেতে বাস করে, নদীপের চিন্তন করে, নদীপের স্মরণ করে, নদীপের গুণগান করে, তাহলে কি হবে, যহকি যে কোনো ব্যক্তি মানে কি যে কোনো ব্যক্তি, আরে যে কোনো ব্যক্তি, কোনো বলবার বিশেষ নাই, কোন একটা গুণে যুক্ত না, যে কোনো ব্যক্তি যদি হয় নদীপের থেকে এই যখন শ্রদ্ধাপূর্বক যদি সংসয়ে যাহা দিয়ে থাকে প্রাপ্নাতে এব নিশ্চিত রূপে না নিশ্চিত রূপে পাবে, কি পাবে, রাধা প্রিয় রাসোত্তম, রাধার যে প্রিয় যে কি রাত উত তাহাকে প্রাপ্ত করবে, সন্দেহ খবরদার করবে না। গুরু বৈষ্ণবগণ আমাদেরকে এমনি দিয়ে কেমনি আসেন, এই সব বাণীতে আশ্বস্ত থাকবার। এর মতলব নাই যে স্যার সাধন ভজন ছেড়ে দিব, অনর্থকে দূর করবার চেষ্টা করব না। তা এইরকম যদি বিশ্বাস হয় তাহলে জায়গায় মাথায় মতন হয়ে আর নারে বাপ করে দিয়ে আর এর মধ্যে লেগে পড়বে ভজন। এরকম এই বিশ্বাস থেকে যুক্ত হয়ে গিয়ে ভজন করবে। অনুগ্রহায় ভক্তানাম মানসিম তন্মাতিতম ভজতে তাদৃশী ক্রীড়া যা সুত্বা তৎপরো ভবে। কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতেতে কত বড় আশ্বাসন দিয়েছেন, আমার কথা কোনো কিছু বলছি না, ওদেরই কথা আমি বলছি। পোস্ট অফিসে ওই পোস্ট কার্ড আর চিঠি নিয়ে পাঁচ পয়সার একটি লোক পিয়ন বিতরণ করে দেয়। তোমরা তো পাঁচ পয়সাও লোক নাই, এই মহাপুরুষের এই কথা আমি একটু শুনতে দিই। কি বলছেন? অনুগ্রহায় ভক্তানাম, ভক্তগণকে অনুগ্রহ করবার। অনুগ্রহায় ভক্তানাম মানসিন তন্মা, মানসী তন অর্থাৎ গোলোকে যে আমার যে মানসী তন নরলীলা, এই নর শরীরটাই তার হচ্ছে
নরতনু ভজনের মূল।
কৃষ্ণের নরলীলা তার স্বরূপই হচ্ছে ওই নর স্বরূপ। কিরকম সুন্দর দিব্যক্ষ নবকিশোর নটব, সেউটি আবার কিরকম বরহাপীনম নটবর্ব কর্ণয়ো কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তী চমালাম রন্ধ্রান বেণুরদসুধয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সবধর্মণম প্রাবিশতি। এরকম হয় নটবর বসু কৃষ্ণচন্দ্র, এই হচ্ছে তাহার স্বরূপ হচ্ছে। সব সময় তিনি কিশোর রূপ, আর সব যে ওখানে রূপ আছে তাহারই তাহাকে আশ্রয় করে তার ভিতরে। এই জন্য ওই লীলাতে এই জগতেতে ওই শরীর ওই লীলা ওই নরলীলা ইত্যাদি সব নটবর্বক ইত্যাদি প্রকাশিত করেছেন। আর যত রকমের ক্রীড়া ইত্যাদি করেছেন কিরকম যোগ মায়া আশ্রয় করে দিয়ে এই মর্ত জীবের উপযোগী লীল উপযোগী
জন্মত্তলীলোপযোগী
পৈকম সযোগ মায়া বলম দর্শিতা গৃহীতম ভীষ্মাপনম সত্য চ পরম পদম ভূষণ ভূষণ। এমন সুন্দর রূপ এমন সুন্দর লীলা কোথা থেকে? গোলোকের অন্ত যে প্রদেশ গোলোকের, গোলোক আর বৃন্দাবনে কে হলে গোলোকের হচ্ছে সে মূল হচ্ছে কি? বৃন্দাবন, বৃন্দাবনের বৈভব হচ্ছে গোলোক। দুটা এক নয়, এক হলেও এক বটে কিন্তু এক নয়। এই গোলোকের প্রবস্ত ভূমি এই নবদ্বীপটাকে সেই জানব। তা কৃষ্ণচন্দ্র সেই সমস্ত লীলায় এই জগতে প্রকাশিত করেছেন কিসের জন্য? উপযোগী। কৃষ্ণ লীলার সময়তে কি মহাপ্রভু লীলার সময়তে যে সমস্ত লোক প্রকট ছিল তারা কিরকম হবে? আমাদের সৌভাগ্য ছিল কি তারা ওই সময়তে নিয়ে তার কত সংস্কার কত রকমের কি করে যে যারা নাস্তিক ছিলেন তারা পূর্ব জন্মে কত তাহাদের এই সৌভাগ্য যে মহাপ্রভুর সময়তে তারা উপস্থিত ছিলেন। নরতম ঠাকুর গিয়েছেন কি কেন আমার ওই সময়তে জন্ম হল না? কি কেন মনে নাই কেন না হইল জন্ম?
ওই
সময় যারা ছিল যার মহাপ্রভুকে একটা ঝলক দর্শন পেয়েছে রাজার কত সৌভাগ্য হবে। আমাদের তখন না জানি কোথায় আমাদের জন্ম ছিল, কাজ নিয়ে কি ছিল, মহাপ্রভু আমরা স্পর্শ করতে পারি। তবে মনে হয় যে সে ধুলি টুলি জরুর স্পর্শ ছিল, যাতে তাহাদের অনুগত জনের অনুগত হয়ে আমাদের একটু স্পর্শ করবার এই ধামের একটু সুযোগ। এটাকে কম মনে করবো না তোমরা। ওই বলছেন ভজতে তাদৃশী ক্রীড়া, কৃষ্ণচন্দ্র যে সমস্ত সুন্দর রূপ নর্তন নিয়ে আর নরলীলা করেছেন, নরলীলা মানে মাধুর্য লীলা, নরলীলাকে অতিক্রম করে তাকে ঐশ্বর্য বলে। আর ঐশ্বর্য হোক নাই হোক তাতে কোনো আপত্তি নাই, নরলীলাকে অতিক্রম করে যে লীলাগুলি নাই অর্থাৎ নরলীলার অনুরূপ হয় তাহাকে বলে মাধুর্য
লীলা।
একে বলে মাধুর্য লীলা। মহাকৃষ্ণচন্দ্র এই সমস্ত লীলাগুলিকে আর মহাপ্রভু সেই জগতে এসেছেন কিসের জন্য, কিসের জন্য, সেই মাধুর্যকে দেখাইবার জন্য। আর কোন কাজের জন্য তো বিষ্ণু, তারপরে ত্রিবিক্রম রূপ, বামন রূপ, আর আর সব জগতে কত রকমের রূপ হয়েছে, রামচন্দ্র এসেছেন, ওরা সব
নারায়ণ
উপায়। কৃষ্ণ মহাপ্রভু এসেছেন সেই সমস্ত ধাম আর ওই লীলাগুলিকে প্রকাশ। ভজতে তাদৃশী ক্রীড়া যা সুতরাং তৎপর ভবে ভবে বিধিলিঙ্গ, যদি না কেউ শ্রদ্ধা করে যদি শ্রমণ করে তাহলে প্রত্যবাদ। তুমি ঠিক থাকে, গম্ভীর ভাবে শুনো, গম্ভীর ভাবে হাসি কথা বলুন। ভজতে তাদৃশী ক্রীড়া, অন্যথা আচরণ করবে না তৎপর ভাবে, মানে কি এটাকে পরে বলছেন কি করবে। এই পরীক্ষিত মহারাজ বললেন প্রভু এই কৃষ্ণ তো স্বয়ং ভগবান, ধর্মকে রক্ষা করবার জন্য ধর্মের সেতু আতি ধর্মকে রক্ষা করবার জন্য প্রতিষ্ঠা করবার জন্য এসেছিলেন, প্রতিপবত কেন আচরণ করলেন। আমার সংজ্ঞা হচ্ছে প্রভু তখন তিনি বলে পোক্তাস্তা, এত ঝাটকা দিয়ে বললেন তুমি জানো না, যদি শিশুপাল কংস রাবণ জরাসন্ধ প্রভৃতি শত্রুতা করে তাহাকে আর ওই পরম পদকে পেয়ে যায় তাহলে যে ভক্ত তাহাকে প্রীতিপূর্বক তাহাকে সেবা করেছে তাদের সম্বন্ধে বক্তব্য কি, ঈশ্বর সম্বন্ধে এইসব কোনো দোষ নাই। প্রথম তাকে সাধারণভাবে উত্তর দিই, ঈশ্বরের সব কোনো দোষ থাকে না, আগুন ঈশ্বর পুড়িয়ে দিয়ে যায় সব জগৎকে ছাই ছাই করে, পায়খানা টায়খানা সব পুড়িয়ে দিবে, তাহার দোষ আর শঙ্কর তিনি ঈশ্বর, ব্রহ্মা ঈশ্বর সৃষ্টি করে এখন সুকুমারী কোন কন্যাকে আর তারপরে তাহার দিকে দৃষ্টি করেছেন কিভাবে কি করেছেন মহাপুরুষ, মারিকে পুত্ররা হাসল, হাসার সঙ্গে সঙ্গে কি হলো তাহাদের দুর্গতি হল, এই জন্য ঈশ্বর। আবার কৃষ্ণ হচ্ছেন কি ঈশ্বরের নাম, ঈশ্বর ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর পরব্রহ্ম, আমাদের দোষ লাগবে এইটা সাধারণ যুক্তি বলে। আর তারপরে বললেন নৈতত সমাচারিত জাতু মনসতিহি অনিশ্বর, মনের দ্বারা আচরণ করবে না, আচরণের মধ্যে আর শ্রমের মধ্যে ভেদ আছে বুঝব, দুটা এক নয়। কৃষ্ণ যেরকম আচরণ করবে সে করবো না, কিন্তু তার লীলা কথা আছে সে শ্রমণ করতে পারে। সদ্ভাঙ্গিত অনুশনিয়া তত বর্ণিত যা ভক্তি প্রাণ ভগবতী প্রতিলব্ধ কামম হৃদরোগ মাসুম ইহ। আমার বলবার এই তাৎপর্য যে বদ্ধ জীবে সাধন কালেতে তৎপূর্বেতে অনর্থ অপরাধ অজ্ঞানতায় এইসবগুলি থাকবে। আমি জ্ঞান লাভ করে নিয়ে অনর্থ দূর করে নিয়ে তারপরে ভজনের মধ্যে প্রবৃত্ত হব, এটি কথা না। আমরা যে অবস্থাতে আছি ওই অবস্থাতে ভক্তিকে আশ্রয় করব। আর ভক্তি বলেছি যত হৃদয়ের মধ্যে ভক্তি প্রবেশ করবে তত পরিমাণে সে অনর্থ নিজেকে দূর। এই জন্য তিনি বলছেন যে সর্বসাধনহীনোপি, সব সাধন থেকে হীন কোন যদি ব্যক্তি থাকে, নদীপৈক সংশয়া, একমাত্র নদীপে সংশয়তে যদি আসে, সংশয় কিরকম আসলো, মহাপ্রভু এখানে কিরকম সব লীলা করছে, জগাই মাধাইকে স্পর্শ করে না তারা, আর না বলে আর হরি বল করে নাচতে লাগলো, এরকম পাশ মহাপ্রভু একটা লোককে স্পর্শ করে দিয়েছেন, কুষ্ঠ ব্যাধিযুক্ত, আসতে তিনি দেবানন্দ পণ্ডিত গোপাল চাপাল কুষ্ঠ ব্যাধিযুক্ত, আর গোপাল চক্রবর্তী আর এখানকার পড়ুয়া বর্গ অপরাধী, মহাপ্রভু চার পাঁচ মন্দতে মহাপ্রভু এখানে কি করলেন, আচ্ছা তো তুমি যাও সুভাষ পণ্ডিতের কাছে ক্ষমা মেঙে, মর্যাদাকে উল্লঙ্ঘন করলেন, তারা গেল দেবানন্দ পণ্ডিতকে পরীক্ষণ, ও ক্ষমা করতেন না, পুন্ডরীক বিদ্যাপীঠ নিধির সম্পর্কের জন্য ক্ষমা করলেন,